তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। আসুন আমরা শুরুতেই কোরআনুল করিম থেকে তেলাওয়াত শ্রবণ করে নিই। আমাদের সাথে রয়েছেন শোয়েব ভাই, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত আমরা শ্রবণ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم।
কোরআন কারিম থেকে তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। রহমতপুর প্রভাতে একটি টপিক থাকে আর মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছে। আজকে আমাদের বিজ্ঞ মুবাল্লিগ আমাদের জহিরুল ইসলাম ভাই রয়েছেন, সাথে পাশাপাশি আমাদের রফিক ভাইও রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যা আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জানা খুবই জরুরি রয়েছে, অতীব জরুরি রয়েছে। আমরা ইনশাআল্লাহ জানব আজকের যে বিষয় আমরা নিয়েছি, বিষয় শ্রবণ করব। এতপূর্বে আসুন আমরা শ্রবণ করি হামদে বারি তাআলা, এরপরে ইনশাআল্লাহ আমরা বিষয় নিয়ে আলোচনার দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله میرے تو آپ ہی سب کچھ ہے رحمتیں عالم میں جی رہا ہوں زمانے میں آپ ہی کے لیے میں جی رہا ہوں زمانے میں के लिए और तुम्हारी याद को कैसे न जिंदगी समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए। परुन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह, वसल्लम अलैहि या हबीब अल्लाह। يا ربنا ارحم لنا، يا ربنا ارحم لنا، يا ربنا ربنا ارحم لنا لنا، يا ربنا ارحم لنا، گناہ تے آمائی بچاؤ یا الہی، گناہ تے آمائی بچاؤ یا الہی، بدا بھش ہوتے مکتی داؤ یا الہی، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا ارحم لنا اللہ، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا ارحم لنا، گناہ سب ہمارے مجھے داؤ یا الہی، گناہ سب ہمارے مجھے داؤ یا الہی، پنہ بنا ماں کے بناؤ یا الہی، پنہ بنا ماں کے بناؤ یا الہی، پنہ بنا ماں کے بناؤ یا الہی، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا لنا، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا ارحم لنا، تمہائی سب نبیدر دعائیں کو خدا، تمہائی سب نبیدر دعائیں کو مولا، আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, ইয়া রব্বানা রব্বানা ইরহাম লানা লানা, ইয়া রব্বানা ارحم لنا، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا ارحم لنا، প্রতি বছর আমায় দেখাও প্রিয় কাবা، প্রতি বছর আমায় দেখাও প্রিয় কাবা، মক্কা ও মদিনা দেখাও ইয়া ইলাহি، মক্কা ও মদিনা দেখাও ইয়া ইলাহি، মক্কা ও মদিনা দেখাও ইয়া ইলাহি، ইয়া রব্বানা রব্বানা ইরহাম লানা লানা، ইয়া রব্বানা ارحم لنا، یا ربنا ربنا ارحم لنا لنا، یا ربنا ارحم لنا، نبی پریم جینو تھاکی شدا بیبھر، نبی پریم جینو تھاکی شدا بیبھر، আমায় এমন আশিক বানাও ইয়া ইলাহি, আমায় এমন আশিক বানাও ইয়া ইলাহি, আমায় এমন আশিক বানাও ইয়া ইলাহি, ইয়া রব্বানা রব্বানা ইরহামনা লানা, ইয়া রব্বানা ইরহামনা। যারা কাঁদে সদ মদিনার বিরহে, যারা কাঁদে সদ মদিনার বিরহে, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, ইয়া রব্বানা রব্বানা ইরহামনা লানা, ইয়া রব্বানা ইরহামনা, ইয়া রব্বানা রব্বানা ইরহামনা লানা, ইয়া রব্বানা ইরহামনা।
আপনার রহমতপূর্ণ প্রভাত, মাশা আল্লাহ। আর একটা টপিক অবশ্যই থাকে দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবন অতিবাহিত করার জন্য জীবিকা নির্বাহ করে থাকি, আর এই জীবিকা নির্বাহের জন্য আমাদের উপার্জন করতে হয়। এই উপার্জনের ক্ষেত্রে কয়েকটা জিনিস অবলম্বন করে, তার মধ্যে হচ্ছে হালাল পন্থায় উপার্জন এবং হারাম পন্থায়, অসৎ পন্থায় উপার্জন। তো আজকের আমাদের টপিক রয়েছে অসৎ পন্থায় উপার্জন। তো এর ক্ষতিকর দিকগুলো আমরা শুনব, সকল কিছু জানার আমরা চেষ্টা করব, কোরআন হাদিস থেকে কালামও শ্রবণ করব, আপনাদের কলও নিব। শুরুতেই জহির ভাইয়ের কাছে যাব। জহির ভাই, আজকের বিষয় শুনেই নিয়েছেন, অসৎ পন্থায় অসৎ উপায়ে উপার্জন আমাদের সমাজে একটা দেখা যায় অনেক বড় ব্যাধিতে পরিণত হয়েছে। শুরুতে কি বলবেন?
আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই বিধান, সেই নিয়মকে ফলো করি এবং আমরা যদি প্রকৃত অর্থে, যেই কারণে আলফেসানি ভাই, যে কারণে আমরা উপার্জন করি অসৎ পথে, উদ্দেশ্য কি? একটু সুখ খুঁজে পাওয়া, সম্পদ গ্রহণের মাধ্যমে, ভোগ বিলাসিতার মাধ্যমে সুখ খুঁজে পাওয়া, প্রকৃত অর্থে কিন্তু অসৎ উপায়ের মাঝে উপার্জন করে সুখ খুঁজে পাওয়া
যায় না,
সম্ভব না। কোরআনে পাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে মানুষ, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক ওয়া তাআলা
স্পষ্ট বলে দিয়েছেন,
স্পষ্ট বলেছেন। দেখেন, আমি একটা গাড়ি তৈরি করলাম না, ওই গাড়িটার চালিকা যে শক্তি আছে, ওই শক্তি দিয়েছে আমি পেট্রোল কিংবা ডিজেল। এখন আমি যদি বলি যে ইঞ্জিনিয়ার তৈরি করলো পেট্রোল কিংবা ডিজেল দিয়ে, এখন আমি বললাম না, আমি পেট্রোলও ব্যবহার করব না, ডিজেলও ব্যবহার করব না, আমি পানি দিয়ে চালাবো। এখন আমি যদি ওই গাড়ির ভিতর পানি দিয়ে চালানোর চেষ্টা করি, বা চা ঢালবো, বা কফি দেব, বেশি দামি কফি দেব, আমার ইচ্ছা, আমার জিনিস, কফি দিয়ে ওটাকে চালাবো, তাহলে কি ওই ইঞ্জিনটা চলা সম্ভবপর হবে? আমরা সবাই যারা বুদ্ধিমান আছি, সবাই এক বাক্যে বলে ফেলবো এটা কখনো সম্ভবপর না, কারণ ইঞ্জিনিয়ার তৈরি করেছে এটা ভালোভাবে চলার জন্য, এটা অকট্রেন কিংবা পেট্রোল। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল বস্তু গ্রহণের মাঝেই সুখের ঘোষণা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। ওই ক্ষেত্রে গিয়ে আমি যদি বাহ্যিকতাকে গ্রহণ করি, বলি আরে পেট্রোলটা তো কেমন কেমন বাহিরে ধরলে শুকিয়ে যায়, আমি কফিটাতে, এটা দামি জিনিস আছে, কফি বানাচ্ছি, এটা দিয়ে আমি চালাবো, তো এটা যদি আমি কল্পনা করি যেমন অবাস্তব ব্যাপার, ঠিক অনুরূপ আলফিসানি ভাই, আমি যদি মনে করি যে আমি অনেকগুলো টাকা উপার্জন করে, সেটা অবৈধ পন্থা হোক, জোর জুলুম নির্যাতন যাই হোক না কেন, আমি সেটা দিয়ে সুখ উপার্জন করব এবং আমার সন্তান সন্ততি এর মাঝে সুখ খুঁজে পাবে। আমাদের টার্গেট কিন্তু একটাই, সকল বস্তুর উপার্জনের মূল টার্গেট যদি আমরা সর্বশেষ নির্ণয় করি যে আমি টাকা উপার্জন করছি, সম্পদ উপার্জন করছি, ক্ষমতা অর্জন করছি, যত কিছু, তার মাঝে একটা জিনিস কি মানুষ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, আর তা হচ্ছে সুখ, শান্তি। তো আমরা কখনো কিন্তু সেটাকে খুঁজে পাবো না যদি না আমরা হালাল পন্থা অবলম্বন করি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা নাহাল এর মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছে তা হতে আহার করো, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কেবল তারই ইবাদত করো। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে তার নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা অবলম্বন করি অন্য পথ, তাহলে চেষ্টা করতে পারবো, যে কথা আমি পূর্বে উদাহরণ দিলাম একটা ছোট্টভাবে, যে হয়তোবা আমরা সাময়িকভাবে চালাতে পারি, দেখতে পারি, যেমনটা আমাদের উপরে এই যে স্টুডিওর উপরে লাইটটা জ্বলে আছে,
জি
লাইটটা জ্বলছে নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে। আমি যদি খুব বুদ্ধিমত্তার বেশি পরিচয় দিয়ে চিন্তা করি, নেগেটিভ কেন, এটা তো মাইনাস জিনিস না, পজিটিভটা পাওয়ারফুল, আমি পজিটিভ পজিটিভ লাগিয়ে লাইটটাকে জ্বালাবো, হয়তোবা এটা জ্বলা সম্ভব হবে না, আলো আমাকে দেবে না, বরং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। ঠিক অনুরূপ আমরা হয়তোবা দেখি পৃথিবীতে আলফিসানি ভাই যে আমরা সম্পদ উপার্জন করে গাড়ি করে ফেলতেছি, বাড়ি করে ফেলতেছি, খুব দ্রুত সমাজের মধ্যে ক্ষমতাশীল ব্যক্তিত্বে
হারানো উপার্জন হচ্ছে
করছি না আমরা, কিন্তু আলটিমেটলি একেবারে যদি আমি শেষ প্রান্তে দাঁড়াই যে এটার আউটপুটটা কি আসলো, রেজাল্ট, আমরা কিন্তু আমাদের সমাজের চারিদিকে সেটাই দেখছি। আজকে যারা হারাম উপার্জন করছে, এটা আমরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করি, মানে কিংবা না মানে আলফেসানি ভাই
সেটা পরের ব্যাপার,
কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করি হারাম, যে গ্রামের একটা প্রবাদ আছে, হারামে আরাম নাই, মরলেও নিস্তার নাই। মানে দুনিয়ার বিষয়টা হচ্ছে আমি যদি হারাম উপার্জন করি, অসৎ উপার্জন করি, এতে কোনো আমি আরাম বোধ করব না, সুখ বোধ করব না, আর মৃত্যুর পরে তো রয়েছে শাস্তি। অতএব বুদ্ধিমান সে যে
হালাল
হাকিকাতকে সৎ পন্থাকে অবলম্বন করে।
মাশাআল্লাহ রফিক ভাই, বিষয় আজকের জেনে নিয়েছেন অসৎ পন্থায় উপার্জন।
বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, মানুষের সবার মাঝে একটা প্রতিযোগিতা, ভালো থাকার প্রতিযোগিতা, কিভাবে আরাম আয় সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যায়, আর তার জন্য একটা মাইন্ডসেট গড়ে উঠছে মানুষের মাঝে যে যেভাবেই হোক আমাকে অর্থ উপার্জন করতে হবে, তা সে হালাল হোক কিংবা হারাম, যে কোনোভাবে আমার পরিবারকে ভালো রাখতে হবে, যে কোনোভাবে আমাকে ভালো থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোশ্যাল যে একটা স্ট্যাটাস, তথাকথিত মানে লোক দেখানো একটা যে সমাজের মধ্যে একটা ভাবমূর্তি, ইমেজ, মানে ফেক একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, ভালো সাজা, ভালো থাকার একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, আর এই জন্য আমাকে যেভাবেই হোক আমাকে অর্থ উপার্জন করতে হবে, আর তখনই সে হারাম পন্থা বেছে নেয়। কিন্তু হালাল পন্থা মানুষ চেষ্টা করলে পারে, একটু সময় লাগে, পরিশ্রম লাগে, দিতে হয়, কিন্তু মানুষ চায় শর্টকাটে কী করে আমি বড়লোক হয়ে যাই, শর্টকাটে কী করে আমার বাড়ি গাড়ি আঙুল ফুলে, রাতারাতি ঘরের আসবাবপত্র বাড়াতে হবে, সুন্দর ডেকোরেশন হওয়া চাই, হোম ডেকোরেশন, তারপর ব্যাংকে কিছু ব্যাংক ব্যালেন্স হওয়া চাই, কিছু জমি জমা হওয়া চাই, কিছু স্বর্ণালঙ্কার হওয়া চাই, স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে, সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে অনেক সময় সেই চাহিদাগুলোও হয়ে থাকে অযৌক্তিক, অবৈধ। সেই অবৈধ অযৌক্তিক চাহিদাগুলোকে পূরণ করার জন্য গৃহকর্তাকে বেছে নিতে হয় হারাম পন্থা। আর সেই হারাম পন্থাগুলো কী কী? প্রতারণা, সুদ ঘুষের লেনদেন, ওজনে কম দেয়া, দ্রব্যে ভেজাল করা, চুরি ডাকাতি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি ও মাদক ব্যবসা ইত্যাদি প্রত্যেকটি কর্মই হারাম উপার্জনের সাথে জড়িত। আর আমরা জানি যে হারাম খাবার, হারাম জীবিকা ভক্ষণ ও হারাম উপার্জনকারী ব্যক্তি সমাজ ও জাতির জন্য চরম ক্ষতিকারক। এটা একটা চরম সংক্রামক ব্যাধি যেটা ছড়িয়ে যাচ্ছে সমাজে। আর এটা একমাত্র এটা ঘটছে এ কারণে যে যারা দিন থেকে দূরে সরে গেছে, দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, লা ইলমিয়াতের কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় অনুশাসন থেকে বিচ্যুত হওয়ার কারণে মানুষের মাঝে এই চিন্তা ভাবনাগুলো জেগে ওঠে। হারাম বস্তু মানুষের দেহ ও মনের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে, মারাত্মক ক্ষতিকর প্রভাব।
আচ্ছা,
নৈতিক অধঃপতনের প্রেরণা যোগায়, যেমন মাদকদ্রব্যের সাথে জড়িত সকল অপকর্ম অশ্লীলতার মূল এবং দেশের অমূল্য সম্পদ ও যুব সমাজকে ধ্বংসের মোক্ষম হাতিয়ার। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম, উল্লেখযোগ্য একটি জঘন্য, বল মাধ্যম বলবো না, জঘন্য মাধ্যম হচ্ছে সুদ, সুদ ও ঘুষের লেনদেন। সুদ একটি মানুষ ও তথা পরিবারকে শোষণ করার জন্য একটি ভয়াবহ মাধ্যম। সুদ প্রথা ধন সম্পদকে সমাজের মুষ্টিমেয় পুঁজিপতির হাতে কুক্ষিগত করে দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন, যেহেতু সুদ একটি হারাম উপার্জনের একটি মাধ্যম হয়ে উঠেছে। আপনি দেখবেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু এই সুদের সাথে
জড়িত,
চাইতে কিংবা না চাইতে, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে হোক, মানুষ কিন্তু জড়িয়ে যাচ্ছে। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য মানুষ ওই মানে
অবলম্বন
করছে সুদের। বিয়ে হবে, ইন্টারেস্টে হোক বা যেভাবে হোক টাকা দরকার, ভালো পড়াশোনা করতে হবে, বিদেশে পাড়ি জমাতে হবে, ওই সুদের আশ্রয় নিচ্ছে। বিল্ডিং নির্মাণ করতে হবে, ওই সুদের আশ্রয় নিচ্ছে। ভালো একটা চাকরির দরকার, ওই সুদের আশ্রয় নিচ্ছে। কেন, কি কারণে? অথচ এ সম্পর্কে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, ও মুমিনগণ, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এ প্রসঙ্গে একটি ঘটনা, খুবই চমৎকার একটি ঘটনা সন্নিবেশিত করতে চাই, আর তা হচ্ছে এই, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ইবনে আকিয়াস এর জাহিলি যুগে কিছু সুদের কারবার ছিল, সেটা উসুল করার জন্য ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল। ইত্তবসরে যখন উহুদ যুদ্ধের দিন এলো, ঘোষণা এলো, সে জিজ্ঞাসা করল, আমার চাচাতো ভাই অমুক কোথায়? লোকেরা বলল যে সে উহুদের প্রান্তরে গিয়েছে। আবার সে জিজ্ঞাসা করল, অমুক কোথায়? তদুত্তরও লোকেরা বলল যে সে উহুদের প্রান্তরে। আবার জিজ্ঞাসা করল, অমুক কোথায়? লোকেরা বলল সেও উহুদের প্রান্তরে। এতে সে তার যুদ্ধাস্ত্র পরে নিয়ে উহুদের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। মুসলিমগণ যখন তাকে দেখল, তখন তারা বলল, আমার তুমি আমাদের থেকে দূরে থাকো, তুমি আমাদের থেকে দূরে থাকো। কিন্তু সে জবাব দিল, আমি ইসলাম গ্রহণ করেছি। অতঃপর সে যুদ্ধে আহত হলো, মারাত্মকভাবে আহত হলো, তাকে তার পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করা হলো, নিয়ে আসা হলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার বোনকে বললেন, তুমি তাকে জিজ্ঞাসা করো সে কি জাতিকে বাঁচানোর জন্য, নাকি তাদের ক্রোধে শরীক হওয়ার জন্য, আর নাকি আল্লাহর জন্য যুদ্ধ করেছে। তখন আমর জবাবে বলল, বরং আল্লাহ তার রসুলের পক্ষ হয়ে আমি যুদ্ধ করেছি, ধর্মীয় যুদ্ধ। তারপর তিনি ইন্তেকাল করলেন, অতপর তিনি জান্নাতে প্রবেশ করলেন। অথচ আল্লাহর জন্য এক ওয়াক্ত সালাত পড়ারও তিনি সুযোগ পাননি। এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয়, এটা ইবনে আবু দাউদ শরীফের হাদিস, এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয় যে বান্দার আমল কম হোক বেশি হোক যেমনই হোক, কিন্তু জীবিকা তার হালাল হতে হবে, উপার্জন তার হালাল হতে হবে। কেননা হালাল জীবিকা এমন একটি বিষয় রয়েছে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যা হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে দেহের গোশত হারাম খাদ্য দিয়ে গঠিত, অর্থাৎ যে যার সমস্ত শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত, তা বেহেস্তে প্রবেশ করবে না। হারাম খাদ্য দিয়ে গঠিত দেহের জন্য জাহান্নামের আগুনই উত্তম।
আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। হালাল পন্থায় উপার্জন এটা করতে হবে, কে না বুঝে কে না জানে, তারপরেও জেনে বুঝেই আপনার আগুনে পা ফেলতে যায়, আগুনে পা ফেলে দেয়। অনেকে বলে আমরা কি করব, কিছুই করতে পারছি না, অপারগতার বশবর্তী হয়ে অপারগ অবস্থায় কাজ করছি, আবার অনেকে নির্দ্বিধায় নিঃসংকোচে এই কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ তালা হেফাজত করুক, আমরা শুনবো জানবো, কিছু কল আমরা নিয়ে নেই অনুষ্ঠানে, এরপর আসবো আবার ইনশাআল্লাহ তালা। জি, কল চালিয়ে দিন।
মোহাম্মদ ফরিদ, আমি টঙ্গী গাজীপুর তোরা থেকে বলতেছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, আমাদের যদি একটা নাচ শোনা দিতেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
আচ্ছা, সোহেব ভাই আছেন ইনশাআল্লাহ, আশা করি শোনাবেন। জি, নেক্সট কল।
আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত, অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য হচ্ছে মাশা আল্লাহ। জহিরুল ইসলাম ভাই, আপনি যদি আপনার কণ্ঠে একটি নাতে রাসুল শুনিয়ে দিতেন, জাযাকাল্লাহু খাইরা।
মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
নায়া নাদমপুর থেকে বলছি, আমি একটি নাতে রাসুল শুনতে চাই। নাতে রাসুলটি হলো, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
আচ্ছা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জি সোহেব ভাই, কালাম রিকোয়েস্ট আসছে, পাশাপাশি আপনিও হয়তো কিছু তৈরি করে নিয়ে আসছেন, কি শোনাবেন?
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, শিয়াশাই রয়েছি আমি গুনাগারিয়া রসুলল্লাহ, শিয়াশাই রয়েছি আমি গুনাগারিয়া রসুলল্লাহ, পৃথিবীর যে দিকে তাকাই দরদিয়ার তো কে হো নাই, পৃথিবীর যে দিকে তাকাই দরদিয়ার তো কে হো নাই, জানি যে তুমি রহমত তের ভণ্ডারিয়া রসুলল্লাহ, জানি যে তুমি রহমত তের ভণ্ডারিয়া রসুলল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদি, তোমারি জিয়ারতে যায় হাজারো গাজি মদিনায়, মৈ মদিনে আউ মেরি আকা গর তুম জো বুলাও তো বরি বাত নহি হ্যায়, মদিনে জানে ওয়ালো যাও যাও, ফি আমানিল্লাহ কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তর মদিনে মে, তোমারি জিয়ারতে যায় হাজারো গাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো গাজি মদিনায়, দেখাও না আমা কো তোমার দরবারিয়া লল্লাহ, দেখাও না আমা কো তোমার দরবারিয়া রসুল্লাহ তোমায় যদি না দেখি কি কাজের দুয়াখি যে আমার ইন আঁখো কা বর্না কোই মসরব হি নহি হ্যায় সরকার তুমহারা রুখ জেবা নজর আয়ে কুছ এসা কর দে মেরে কিরদগার আঁখোঁ মে হমেশা নকশ রহে রুয়ে ইয়ার আঁখোঁ মে আর ও নূরে দে মেরে পরবর দিগার আঁখোঁ মে কে জলওয়া গর রহে রুখ কি বাহার আঁখোঁ মে আর উন্হে না দেখা উহে না দেখা তো কিস কাম কি হে আঁখে কে দেখনে কি হে সারি বাহার আঁখোঁ মে তোমায় যদি না দেখি কি কাজের দুয়াখি যে আমার আঁকা তোমায় যদি না দেখি কি কাজের দুয়াখি যে আমার দেখা দাম মতের দর্দি দয়াবানিয়া রসুল্লাহ দেখা দাম মতের দর্দি দয়াবানিয়া রসুল্লাহ তোমাকে পেছে যে জোর খুদাকে পেছে সে জোনা তোমাকে পেছে যে জোর খুদাকে পেছে সে জোর তুমি তো খুদাকে পাবার একক দারিয়া রসুল্লাহ তুমি তো খুদাকে পাবার একক দারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুল্লাহ শিয়া শায়রাছি আমি গুনাগারিয়া রসুল্লাহ।
মাশাআল্লাহ, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছেন, তার মধ্যে রাকিব ভাই সঙ্গ দিচ্ছেন, আমাদের হিলাল ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হারুন ভাই দোয়াও দিয়েছেন, জামিউল আলম, তারপরে ইরফান ভাই আমাদের সাথে রয়েছেন রাজশাহী থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে, নাচ শুনতে চান ইনশাআল্লাহ তাআলা শোনানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অসৎ পন্থায় উপার্জন নিয়ে আমরা আলোচনা করছি জহির ভাই।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর কিছু উদাহরণ দিয়েছেন হাদিসে করিমার মাঝে যে অসৎ পন্থা অবলম্বন। আসলে প্রতিটা কোরআন এবং হাদিসের মূল বক্তব্য কিন্তু এক এবং অভিন্ন আলফিজানি ভাই।
আচ্ছা,
এই বিষয়টার ক্ষেত্রে অসৎ পথের যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন ব্যক্তি সে এমনভাবে দোয়া করছে, তার চুল ছিল এলোমেলো কাপড় ছিল, একেবারে জীর্ণশীর্ণ, হাত উত্তোলন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে সে যদি হাত উত্তোলন করতে করতে এই পর্যন্ত পৌঁছে যায় যে তার হাত আসমান পর্যন্ত উঠে যায়,
আচ্ছা,
তথাপি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন না, যদি না তার রিজিক হালাল না হয়। আসলেই আমরা অনেকে আবার আমাদের এই সমাজের মাঝে একটা শ্রেণী আছে আলফিসানি ভাই, তারা এটা মনে করে যে আমি 1,00,000 টাকা অবৈধ পন্থায় উপার্জন করলাম, ঠিক আছে, সেখান থেকে 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম, মসজিদে দিয়ে দিলাম, দরিদ্রকে দান করে দিলাম, প্লাসে মাইনাসে ইকুয়েল ইকুয়েল ইকুয়েল, একটা চিন্তাধারা, একটা ভুল ধারণা। হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন,
অপবিত্রতা দিয়ে তো হবে না,
হবে না। যদি কেউ হারাম বস্তুকে আল্লাহর রাহে খরচ করে সওয়াবের চিন্তা করে, ওই সওয়াবের চিন্তা করাটাও হারাম এবং গুনাহের কাজ। মানে এটা তো অনেক দূরের ম্যাটার যে আমাকে ওটা ক্রস করে দেবে, হারাম সম্পদ ব্যয় করলাম তাহলে আমার হারাম উপার্জনটা কি হয়ে যাবে, হয়তোবা মিটমাট হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এটা তো সমাধানের ম্যাটার তো দূরের। বরং বলা হয়েছে যদি কেউ হারাম পন্থায় উপার্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে সওয়াবের চিন্তা করে, তো এই সওয়াবের চিন্তা করাটাও কি হারাম, গুনাহের কাজ। দেখেন আমরা কেমন আশ্চর্যকর একটা সমাজ বিনির্মাণ করতে চলেছি আলফিসানি ভাই, যে আমি আমরা আমাদের এই সমাজ, আমাদের দেশ, বর্তমান মুসলিম উম্মা, যদি আমাদেরকে কেউ বলে এসে ভাই তুমি মৃত গরুর গোশত খাবে, আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, কি বলো তোমার ইমান নেই, তুমি মুসলমান না,
টাকার কি কম পড়ছে নাকি,
টাকার কম আছে নাকি, তুমি কি শুকুরের গোশত খাবে, বলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার ধারণা মারহাবা, সত্যি সঠিক, এই চিন্তা চেতনাই হওয়া
উচিত
উচিত একজন মুসলমান হিসেবে। কিন্তু হায় আফসোস, এই চিন্তা আমাদের প্রকাশ্য জায়গাতে, আমি যে হারাম পন্থায় সুদে ঘুষে অবৈধ টাকা দিয়ে যে হালাল বস্তুকে ক্রয় করছি সেটা কি হালাল থাকলো, বরং ওই বস্তুটাও হারাম, সেটাও হারাম, একই রকম হারাম, যেমন শুকুরের গোশত যেমন হারাম, হারাম পন্থায় উপার্জিত সম্পদের ক্রয়কৃত হালাল বস্তুটাও তেমন হারাম।
আর সবচেয়ে বড় কথা হলো যাদের জন্য আমি ক্রয় করছি, কাদের জন্য, আমার পরিবার,
পরিবারের
সন্তান সন্ততি, তাদের জন্যই তো, কারণ একা থাকলে তো এত উপার্জনের দরকার ছিল
না, ছিল না।
এখন এরা কাল কিয়ামতের দিনে এরা কি করবে, এরা এদের অবস্থান কোথায় যাবে, এরা কি পক্ষে,
হাদিসে পাকে এই বিষয়টা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে, সেটা কি, যার সারাংশ হচ্ছে এই যে কিয়ামতের দিন এক ব্যক্তি পরিবার তার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে, হে আল্লাহ এই ব্যক্তি আমাদেরকে আজ এই কঠিন অবস্থার মুখোমুখি করেছে, বলা হবে কি, বলবে হে আল্লাহ সে জানতো যে আমরা যদি হারাম খাই তার পরিণতি কী, কিন্তু সে আমাদেরকে হারাম খাইয়েছে, আমরা যদি আল্লাহ তোমার এবাদত না করি তাহলে এর পরিণতি কী, সে জানতো কিন্তু আমাদেরকে নেকির দাওয়াত দেয় নাই, তখন ওই ব্যক্তি সহ পরিবারের সকলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আল্লাহ,
আমাদের যে বিষয়টা আলফিসানি ভাই, আজকে আমি যত কিছুই করি না কেন, দেখেন আজকে আমাদের কোন সেক্টরের কথা বলবো, ধর্মীয় সেক্টর বলেন, দুনিয়াবী সেক্টর বলেন, আজকে এমন কোন সেক্টর নাই যেটার উদাহরণ আমরা দিতে পারবো যে সেখানে 100% বৈধতা সঠিকভাবে চলছে, প্রত্যেকটা সেক্টর কিন্তু আজকে দুর্নীতিতে ভরে গেছে।
এখানে অটোমেটিক্যালি যিনি যাচ্ছেন তার মধ্যে টেন্ডেন্সি তৈরি কিভাবে হয় যে এখানে আসলে কিছু দিলেই আমার ফাইলটা মানে ই হয়ে যাবে, কাজ হবে, কিছু না দিলে হবে না,
আসলে এটা আগা থেকে, আমাদের একটা কথা আছে যে গাছের আগা থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হয় না,
গোড়া থেকে,
গাছের গোড়া থেকে সৃষ্টি হয়। মিন আজকে আমার এই সমাজ ব্যবস্থা কিন্তু আমরাই তৈরি করেছি, আমরা যে সমাজ ব্যবস্থাটাকে তৈরি করেছি একটা সিস্টেম তৈরি করেছে, এটা কিন্তু গোড়া থেকে, যে একজন কর্মকর্তা, একজন কর্মচারী যখন নিয়োগ প্রাপ্ত হচ্ছে সে কি বৈধ পন্থায় নিয়োগ প্রাপ্ত হচ্ছে কি না, প্রথম হচ্ছে এটা। যে একজন একটা চাকরি বা একটা সার্ভিস কিংবা ব্যবসা যখন করতে শুরু করে, তখন এই শুরুটা যদি তার অবৈধ পন্থা দিয়ে অবৈধ সিস্টেম হয়, তার পুরো জীবনের টেন্ডেন্সি এটাই থাকবে যে আমি সুদে আসলে আমার সেই দেয়া ঘুষ, দুর্নীতি, সিস্টেম লস এর পদ্ধতি আমি আমার জীবনে বাস্তবায়ন করব।
আপনার একটা মানুষ, আপনি বাইকারই ধরেন অথবা গাড়ি ধরেন, তো তার সে জানে যে আমার কাগজপত্র অথবা কিছু ঠিক নাই, তারপর আমার ফিটনেস ঠিক নেই, গাড়ির ফিটনেস ঠিক নেই,
গাড়ির ঠিক নেই,
কোনো কোনো কিছু ঠিক নেই অথবা লাইসেন্স নেই, তো সে তারপর রাস্তায় বের হচ্ছে, কারণ কি তার মধ্যে একটা কনফিডেন্স তো লেভেল আছে যে রাস্তায় ধরলেই কিছু দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে একটা আমাদের নিজেদের মধ্যে টেন্ডেন্সি তৈরি হওয়া, আপনার এক তো অসৎ পন্থায় সে উপার্জন করবে, কিন্তু সেই একটা রাস্তা তৈরি তো আমি করে দিচ্ছি,
মানে আমার কাছে আমার চিন্তা চেতনাতে ভাই বসে গেছে যে আমি যদি ভালো না থাকি, আমি যদি অসৎ থাকি, তাহলে আমার এই সমাজে টিকে থাকা সম্ভব, চলা সম্ভব এবং দ্রুতগতিতে অগ্রসর হওয়া
সম্ভব না,
সম্ভব মানে আমরা মনে করছি।
এই ধরনের আসলে মন মানসিকতা আমাদের মধ্যে অনেকের কম হচ্ছে। আপনি যেখানেই যাবেন অসৎ পন্থায় উপার্জন তো আছেই, এখন যেই পুকুরে মাছ আপনার আছে সেটা জেনেই তো আপনি জাল ফেলবেন। যদি আপনি মনে করেন যে এখানে নেই, এই ডোবাতে এই পুকুরের মধ্যে কোনো মাছ নেই, তাহলে আপনি সময় কিন্তু সেখানে ওয়েস্ট করবেন না, সেখানে আপনি যাবেনও না, সেখানে জাল ফেলবেন না, সেখানে আপনি বড়শিও ফেলবেন না মাছ ধরার জন্য। আপনি জানেন যেখানে মাছ নেই মাছ শেষ,
আমাদের বুড়িগঙ্গায় এখন কেউ বড়শি ফেলে না সহজে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে সেই মাছ আপনার ধরার অথবা সেই প্রকোপটা তো আমি তৈরি করে দিচ্ছি। তো সমাজের মধ্যে আমার মনে হয় ম্যান বাই ম্যান আমাদের পরিবর্তন হওয়া উচিত এই অসৎ পন্থায় উপার্জনের ক্ষেত্রে। আমি হয়তো অসৎ পন্থা উপার্জন করছি না, কিন্তু কারো কেউ করছে তার মাধ্যম হচ্ছে
আসলে একা, কিন্তু যে আমরা বলি না একা মানুষ কিন্তু কিছু করতে পারে না আলফিসানি ভাই। তবে হ্যাঁ, সংশোধনের উদ্যোগটা প্রচেষ্টাটা আমার থেকেই শুরু করতে হবে। আমি যদি মনে করি পুরো সমাজ সংশোধন হোক তারপর আমি সংশোধন হবো, এটা কিন্তু সম্ভব না। আমাকে চেষ্টা করতে হবে, আমি প্রতিবাদ করব, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আমি সৎ কাজ করব। সৎ কাজের যে বিষয়গুলো রয়েছে এই সতের ব্যাপারটা আমি যখন দাঁড়াবো, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারালি প্রকৃতভাবে দেখেন, আজকে কিন্তু আমাদের মুখে মুখে প্রকৃতির ভারসাম্য রক্ষার একটা স্লোগান তৈরি হচ্ছে, ঠিক না? কারণ কি জানেন, আমরা প্রকৃতির সাথে ন্যাচারালের সাথে দুর্ব্যবহার করতে 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 যখন এই প্রকৃতি আমাদেরকে রিপিট দিতে শুরু করেছে, রিপ্লে দিতে শুরু করেছে, এখন আমাদের চিন্তা চেতনার মধ্যে কি আসছে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করো, সমাজ রক্ষা করো, প্রকৃতিকে বাঁচাও
আগামী ভবিষ্যতের জন্য,
আগামী ভবিষ্যৎ নিজেকে বাঁচার জন্য। এখন ভবিষ্যৎ দূর, আমার নিজে বাঁচতে, এই যে করোনা আসতেছে এর একটা প্রেক্ষাপট কিন্তু আমরা বলতেছি কি, আজকে আমরা প্রকৃতির সাথে সৎ অসদাচরণ করেছি, যত্রতত্র আমরা গাছ কেটেছি, নদীকে আমরা দূষিত করেছি, আমরা জলাভূমিকে ভরাট করে দিয়েছি, যার বিনিময়ে ক্রমান্বয়ে এই বরফ গলছে এবং একের পর এক রোগ আসছে আমাদের আক্রান্ত করছে। অর্থাৎ আমি
রিসার্চ বলছে,
হ্যাঁ রিসার্চ বলছে, এবং এর ফলে আমরা আমাদের চিন্তাতে আসছে, বাট আমরা করতে পারছি না। তো আমি বলবো যে আমরা আসলে যত কিছুই করি না কেন, আমাকে ন্যাচারালের কাছে, প্রকৃতির কাছে, সত্যের কাছে, হকের কাছে যেতেই হবে।
জহির ভাই, এখানে আরেকটি কথা আমাদেরই হয়, রফিক ভাইও একটু আশা করি এর মধ্যে প্লাস করবেন, যে আরে সবাই তো করছে, আমি একা কী করবো? ওই কোনো বাচ্চা বললো যে সবাই রাজ্যের সবাই এক গ্লাস করে দুধ ঢালবে এই কূপের মধ্যে, এখন কেউ মনে করলো আমি এক গ্লাস পানি ঢাললে তো কী আর হবে,
সবাই তো দুধ ঢালছে,
সবাই দুধ ঢালছেই, এটা তো দেখা যাবে না। তো সকালে দেখা গেল যে
সবই পানি
ডোবা ভর্তি পানি হয়ে গেছে। তো এ ধরনের কী বলবেন, মানে আমাদের সকলের একটাই হয়ে গেছে যে আমি একা কি করবো, মানে সবাই তো করছে আমিও করি তাদের সাথে।
একটা মানুষ মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা আমার আমার ব্যক্তিগতভাবে যেটা আমার অপিনিয়ন, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি এটা চিন্তা করে, মানে তার মধ্যে আগে এই কনসেপ্টটাকে ক্রিয়েট করতে হবে, মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। আই ক্যান চেঞ্জ মাই সেলফ, আই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, আই ক্যান চেঞ্জ দ্য সিস্টেম, বাট আই ক্যান চেঞ্জ মাই সেলফ। আমি যদি এটা চিন্তা করি যে আমি নিজেকে, তাহলে আমার নিজের থেকে, যেমন আমির আলী সুন্নাহ যখন চলেছিলেন, একা চলেছিলেন, তিনিও এই সমাজের সংস্কারের জন্য, মানুষের আত্মশুদ্ধির জন্য, মানুষের সংশোধনের জন্য তিনি পথ চলা শুরু করেছিলেন। আজকে পুরো দুনিয়া তার সাথে, পুরো দুনিয়ার মানুষ তার সাথে। এই যে শুরুটা, শুরু তো একজনকে করতে হবে। তা আমি যদি আমার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে, আজকে যদি পরিবারের যতগুলো সদস্য আছে তারা উপার্জন করছে, একজন যদি অসৎ উপার্জন করে তা আরেকজন তার মাধ্যমে ইন্সপায়ার হচ্ছে, যিনি অসৎ উপায়ে উপার্জন করে আমার চেয়ে ভালো অবস্থানে আছে, তাহলে আমাকেও করতে হবে।
আলাদা ব্যাপার, আলাদা বিশ্বাস করে করে না,
জি
সবারই বিশ্বাস করা উচিত যে পরকালীন ব্যাপার রয়েছে,
আমি মারা যাব,
চলে যাব, এটা সবাই মানে যে থাকবো না, আমার শরীরের যে টোন এটা থাকবে না,
থাকবে না,
এটা শরীরের শক্তি থাকবে না, আমাদের কণ্ঠস্বর থাকবে না, আমাদের ব্রেন শক্তি ঠিকমতো থাকবে না, এগুলো সবাই কি বিশ্বাস করে এবং মানে। এবং একমাত্র মহান রব তাআলা যে একজন রয়েছেন এটা ও মানে। কিন্তু মূলত কথা হচ্ছে, আমি অসৎ পন্থায় উপার্জন কেন করব, এর কারণ কি রয়েছে? মহান রব তাআলা আমাদেরকে রিজিক দান করেছেন, রিজিক দান করেছেন আমাদেরকে, এবং উত্তম রিজিক দান করেছেন। আমি কিসের জন্য, কার জন্য এই অসৎ পন্থা উপার্জন করব?
আর এটা এমনই একটা দান যে আমাদের কনসেপ্ট দেখুন, আমাদের মাইন্ডসেট দেখুন, আমরা রিজিককে তালাশ করি, অথচ দুটি বাস্তবতা, এক হচ্ছে মৃত্যু আর এক হচ্ছে জীবিকা, এই দুটি কিন্তু মানুষকে অনুসন্ধান করে থাকে, তালাশ করে থাকে, কিন্তু আমরা এই দুটিকে তালাশ করি, যাকে তালাশ করার কথা তাকে তালাশ করি না। আমরা যদি আল্লাহ তাআলাকে তালাশ করি, আল্লাহর রাসূলকে যদি তালাশ করি, সেই সন্ধানে যদি আমরা নেমে যাই, আমাদের জীবিকাও আমাদের কাছে চলে আসবে,
চলে আসবে।
এটা কেননা আল্লাহ তাআলা উত্তম জীবিকাদাতা, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, হযরত সাইয়েদুনা আবু ইয়ালার বর্ণনা মতে আল্লাহ নবী ইরশাদ করেন, হে লোকেরা, সম্পদের প্রাচুর্যতাই কিন্তু ধনী মানে ঐশ্বর্য নয়, বরং আসল ঐশ্বর্য হচ্ছে মনের ঐশ্বর্য। আর আল্লাহ তার বান্দাকে তাই দেবেন যা তিনি তার রিজিকে রেখেছেন, অর্থাৎ এটা ফিক্সড, নির্ধারিত। এখন বান্দার ইন্টেনশনের উপর নির্ভর করছে, আমি এটা হালাল পন্থায় নেব নাকি হারাম পন্থায় নেব।
এই যে আরেকটা বিষয় যেটা দেখেন, আজকে আমি টাকা কিছু উপার্জন করলাম না, ফর এক্সাম্পল আমি মাসে 1,00,000 টাকা উপার্জন করছি, আমি আমার সন্তানকে শিক্ষিত করছি, লেখাপড়া করাচ্ছি, ওই সন্তান যদি কোনো ভালো শিক্ষকের, টিচারের সঙ্গ অবলম্বন করে সৎ টেন্ডেন্সি তৈরি হয়, সে যদি এসে আমার বাড়িতে আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি তো চাকরি করো 25,000 টাকা বেতনের,
জি,
তুমি 1,00,000 টাকা কোথায় থেকে উপার্জন করো, আমার কি কোনো জবাব থাকবে? আসলে কিন্তু ঘটছে, কিন্তু আমাদের সমাজে যাকে এই আলফিসানি ভাই, এরকম অসংখ্য ঘটনা ঘটছে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। আমাদের সন্তানরা কিন্তু একটা সময় এসে বুঝে যে আমার বাবা অসৎ পথে অর্থ উপার্জনকারী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হয়তো সে বলছে না, প্রতিবাদ করছে, পারছে না। এটা কিন্তু সামনে যত কিছু বলি না কেন, পিছনে কিন্তু আমরা বলি, আরে সে ইনকাম করে মাসে 50,000 টাকা, কিন্তু তার ছেলের পিছনে খরচ করতেছে 50,000 টাকা, কিভাবে
অটোমেটিক্যালি আপনার
প্রশ্ন দাঁড়াবেই?
এখন আপনি কি করছেন মানুষ কিন্তু জানে, এখন আপনি এলাকায় গিয়ে যদি সেইভাবে নিজেকে দানবী সাজান অথবা ই করেন, দান খয়রাত করতে থাকেন, ই করতে থাকেন, মানুষ একটা চিন্তা করবে যে এতগুলো টাকা কোত্থেকে আসছে।
এক সময় কিন্তু প্রকাশ পেয়েই যায়, অনেকে হাইড করে, দেখা যায় যেখানে আছে সেখানে প্রপার্টি করেনি, অন্য জায়গায় করেছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক সময় যে দারোয়ান, দারোয়ান হয়ে সে কোটিপতি হয়ে গেছে। একজন মানুষ দারোয়ানি করে কয় টাকা উপার্জন করতে পারে? এই যে মানুষের মধ্যে একটা করাপশন, করাপশন করার যে একটা কনসেপশন রয়েছে, এটা থেকে সরে আসতে হবে। একটা জিনিস যদি আমরা সম্পূর্ণ সামনে একটা বিষয়কে যদি আমরা এটাকে হোল্ড করে রাখি, একটাই যদি চিন্তাভাবনা আমাদের সবসময় আমাদেরকে তাড়া করে বেড়ায় যে হারাম উপার্জনকারী কখনো জান্নাতে যাবে না।
ও এখন জান্নাত কি সেটার মানে আমাদের
সেটা সিগনিফিকেন্সটাও আমাকে বুঝতে হবে। এখন এটাই জানতে হবে যে হারাম উপার্জনকারী কখনো জান্নাতে যাবে না। তো আমি একজন গৃহকর্তা হিসেবে আমি নিজেও হারাম খাচ্ছি, আমার পরিবার পরিজনকে হারাম খাওয়াচ্ছি, আমার সন্তান সন্ততিকে হারাম খাওয়াচ্ছি, যারা হারাম খেয়ে যাদের শরীরে রক্ত মাংস বেড়ে উঠছে তাদের মাঝে আমি আগেই বলেছি যে হারাম উপায়ে উপার্জন যে রয়েছে মানব চরিত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, ক্ষতিকর একটা প্রভাব ফেলে। কি ক্ষতিকর প্রভাব ফেলে? তাদের নৈতিক চরিত্রতার পদস্খলন ঘটে, তাদের মধ্যে বেহায়াপনার নির্লজ্জতা বেড়ে ওঠে, তাদের মধ্যে অবাধ্যতা বেড়ে ওঠে, তাদের মধ্যে আপনার যত ধরনের মদপান থেকে শুরু করে জুয়া খেলা থেকে শুরু করে যত ধরনের মা বাবার নাফরমানি তার সন্তানের মধ্যে এই দোষগুলো চলে আসবে। তো আমি কেন সেই কাজ করব যে আমি হারাম উপার্জন করে আমার স্ত্রীকে খাওয়াবো, আমার সন্তানকে খাওয়াবো, আর তারা আমার থেকে অবাধ্য হয়ে যাবে, তারাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব। যে কথাটি জহির ভাই পূর্বেই বলেছেন যে কাল কিয়ামতের দিনে একজন গৃহকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তার পরিবারের সদস্য বলবে যে উনি কোথা থেকে কিভাবে উপার্জন করে খাইয়েছেন, সেটা আমাদের দেখার বিষয় না। আজকে যদি সে যদি আমাদেরকে অবৈধ খাইয়ে থাকে, সেটা অবৈধ করেছে, সে জুলুম করেছে, সে অপরাধী, এর দায় ভাই আমরা নেব না,
এখানে
দায় ভার নেব না।
একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেটা আমরা শুরুতে বলেছি, কেউ আপনার নিজের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা মানে দিবেন এবং দিয়েছেন, এখন তার মর্জি সে ভালো পন্থায় উপার্জন করুক অথবা অসৎ পন্থায় উপার্জন করুক। এখন অসৎ পন্থায় উপার্জন করলে এই জিনিসটা একটু আর্লি চলে আসে এবং হালাল পন্থায় উপার্জন করলে আপনাকে একটু কষ্ট করতে হবে, নিজের মাথার ঘাম পায়ে ফেলতে হবে, আর এটার মধ্যে সওয়াব রয়েছে। আসলে মূলত আমরা চাই ওই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো
বরকত, কিন্তু বরকত হালালের মধ্যে রয়েছে, হারামের মাঝে নেই।
হারামের মাঝে নেই।
যখন কোনো বান্দা ইন্টেনশন তার মাঝে একটা ইচ্ছা কাজ করে যে আমি এই অবৈধ উপার্জন দ্বারাই আমি গড়ে তুলব, অর্থাৎ সে অবৈধ উপার্জনের মধ্যে সে খুশি আছে, সন্তুষ্ট আছে, তখন তার চারিদিকে হারামের দরজাগুলো খুলে দেয়া হয় এবং সে হারামভাবেই উপার্জন করে, আর এক সময় তো তাকে ফিরে যেতেই হবে আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে ওই যে একটা কথা বলি না আমরা যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না,
ছেড়ে দেন না,
এক সময় কিন্তু তাকে ওই জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপিত হতে হবে, এটাই হচ্ছে আলটিমেটলি পানিশমেন্ট। আর এই জন্য আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে যে না,
সতর্ক হতে হবে এবং আপনার মানে অসৎ পন্থায় যাদের উপার্জন রয়েছে এখন থেকে বোঝা উচিত এবং এটা থেকে ফিরে আসা উচিত। আমরা কিছু কল নেই, এরপর আমরা আসছি আবার। জি, কল চালি।
কুমিল্লা থেকে বলছি। মাদানী চ্যানেলের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার সকলেই মাদানী চ্যানেলের একজন দর্শক। আমরা নিয়মিত আপনাদের প্রোগ্রাম দেখে থাকি এবং এই প্রোগ্রাম দেখে দেখে আল্লাহর রাস্তায় চলার অনেক অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং সামনের দিনগুলোতে যেন সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য উপহার নিতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করছি। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আমাদের অনুষ্ঠানে আপনি কল করেছেন, অসংখ্য ধন্যবাদ, উৎসাহ প্রদান করেছেন এবং মাদানী চ্যানেল দেখছেন, এটা শুনে ভালো লাগছে। আপনি নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট।
আমার নাম মোহাম্মদ রানি, কুমিল্লা থেকে বলছি। আমি একটি নাতিতারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা জি, নেক্সট।
আমার নাম মুহাম্মদ পিয়া, আমি একটি মানকা বক শুনতে চাই। মুর্শিদ আমার আফতার।
আচ্ছা জি, জি শোয়েব ভাই, অনেকগুলো ই আসছে, একটু একটু করে শুনাই দিতেন, আগেও ছিল এখনো আসছে।
সাল্লাইলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাইলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখেরি তারা নামে মুহাম্মদ হৃদয়ের সারা, নামে মুহাম্মদ সাল্লাইলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, দলত যদি চাও উভয় জাহানে পরজিফা নামে মোহাম্মদ পরজিফা নামে মোহাম্মদ পরজিফা নামে মোহাম্মদ পর সাল্লালাই কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিবাল্লাহ সাল্লালাই কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়া হাবিবাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অলখ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলখ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মুর্শিদামারাতার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাদক মুখলিসালিম তিনি বহু গুণের সম্ভার মুর্শিদামারাতার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টির চেয়ে মুচকি ঘাসি দৃষ্টির চেয়ে মুচকি ঘাসি সদাই থাকে যার তিনি মুর্শিদামারাতার
আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অনুষ্ঠানের সময় শেষের দিকে আমরা একেবারে আর আজকের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় অসৎ পন্থায় উপার্জন আমাদের সমাজে বেড়েই চলছে। কেউ যেন পাল্লা দিয়ে এই কাজটা করে যাচ্ছে, আর এই পাল্লা দিয়ে করার পিছনে ওই নিজের পরিবারের হাতেই ধ্বংস, একটা হাদিসে কারিমাও রয়েছে, তো এই নিজের পরিবারের হাতেই কিন্তু অনেকে ধ্বংস হচ্ছে।
বাস্তবতা তাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা হাদিসে কারিমার সারাংশ এই যে শেষ জামানাতে মানুষ তার পরিবার দ্বারাই ক্ষতিগ্রস্ত
হবে।
তার বলা হয়েছে যে ওই ব্যক্তি তার স্ত্রী দ্বারা, ছেলে মেয়ে দ্বারা, পিতা মাতা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ এটা কীভাবে সম্ভব? তখন বলা হলো যে যখন সে উপার্জন করবে তখন অল্প উপার্জনের কারণে তার পরিবার থেকে তার স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা তাকে তিরস্কার করবে, তখন সে বাধ্য হয়ে অবৈধ পন্থাকে
বেছে নেবে।
হাদিসে কারিমের মধ্যে যে এই যে আমরা অবৈধ কথাগুলো বলছি, অবৈধ উপার্জন, এর কারণটা কি? আলফিসানি ভাই কিতাবের মধ্যে আসছে, অবৈধ পন্থার উপার্জনের অন্যতম কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত লোভ,
চাহিদা
যেটা অল্পে তুষ্টি না হওয়া।
জি,
আর এই প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ছাগলের পালে দুইটি ক্ষুধার্ত নেকড়েকে যদি ছেড়ে দিলে যতটুকু না ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি ক্ষতি করবে কোনো লোভী মানুষকে কোথাও ছেড়ে দিলে।
ও,
অর্থাৎ লোভ মানুষকে এমনভাবে ধ্বংস করে দেয়, এমনভাবে নিঃশেষ করে যে একটি বাঘ, হিংস্র প্রাণী, সে ছাগলের পালের মধ্যে এটাকে ক্ষতি করে না। লোভ যতক্ষণ আমরা নিয়ন্ত্রণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা এই সমাজ, এই জাতি, এই পরিবার কিছু আশা করতে পারে না। শুধু আমি না, বরং এই লোভের দ্বারা আমি নিজে, আমার পরিবার, আমার জাতি সবাই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য যদি আমি অসৎ পথ থেকে বাঁচতে চাই আমাকে লোভকে সামলাতে হবে। লোভ যদি আমি সামলাতে পারি তাহলে সম্ভব, এবং অল্পের তুষ্টি, আমি যেন উপরের দিকে সবসময় না তাকাই,
নিচের দিকে।
আসলেই বাস্তব ভাই, আলফেসানি ভাই, আমরা যখন রাস্তায় হাঁটি, কেউ যখন কারো হাত আমার কাছে আসে, আমরা অনেক সময় এক একজন এক এক চিন্তা করি, আমার কি এটা চিন্তা করা উচিত না, এই হাতটা আজকে আসছে না,
এখানে আবার হাতও হতে পারে,
আজকে আমি
রাস্তায় এই আজকের আসার সময় দেখে আসলাম যে বস্তা গায়ে দিয়ে মানে শরীরে পেঁচিয়ে ঘুমিয়ে আছে রাস্তায়।
হাই, আমি ওই ভাইকে বলবো যার আজকে একটা ফ্ল্যাট থাকার পর আরেকটা ফ্ল্যাট ক্রয় করার জন্য দুর্নীতি করছি, একটা বাড়ি থাকার পর আরেকটা বাড়ি করার জন্য দুর্নীতি করছি।
না, তিনটা ছেলের জন্য তিনটা বাড়ি না করলে কিভাবে হবে?
কি হবে?
তাহলে তো মারামারি করবে ওরা,
মারামারি
কিছু একটা করে যাচ্ছে ছেলে সন্তান।
আপনার সাথে যখন মার শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবো হালতটা কি আছে।
মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তাই না রফিক ভাই? এখন অসৎ পন্থা তো উপার্জন করতেই হবে, নাইলে বিয়ে কিভাবে দেবে? এই সমাজের মধ্যে বিয়ে দিতে হলো এক একজনের 3-5 লাখ টাকা খরচ হয়, এটা নর্মাল আর কি, আরও অনেক হয়।
এই বিষয়টা দেখুন, ইবনে মাজাহ শরীফের হাদিস, এই হাদিসটা যদি আমরা পড়ি না অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে কথাটা বলা হচ্ছে লোভ লালসার কথা। হযরত সাইয়্যিদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিসে করিমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে জীবিকা অর্জন করো, কেননা কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, অর্থাৎ সে পূর্ণ রিজিক সে ভোগ করবে, সেই রিজিক যতক্ষণ পর্যন্ত তার পূর্ণ হবে না সে মৃত্যুবরণ করবে না। তাহলে রিজিকটা তো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন বান্দার জন্য বৈধ উপায়ে, তো সেটাকে যদি অবৈধ উপায়ে কেউ যদি করে, তো
এই অবৈধ পন্থায় উপার্জনের পিছনে কি আমাদের কিছু অবৈধ রুসম?
সেটাই কথাটা, মানে যেটা আছে যে সেটা হচ্ছে যে মানে পশু যারা রয়েছে, হিংস্র প্রাণী, তারা দেখবেন শিকার করার পরে তার সামনে দিয়ে যতই সুন্দর প্রাণী হেঁটে চলে যাক তা কিন্তু শিকার করবে না, পেট ভরা। কিন্তু একমাত্র মনুষ্য জাতি এমন আছে যে তাদের লোভ পেট ভরার পরও তাদের লোভ অবশিষ্ট থেকে যায় তাদের চোখে, অর্থাৎ যে কোনো খাবারের দিকে চোখ গেলেই সেটা খেতে ইচ্ছে করে। তো হাদিসে পাকু এরকম একটা ইয়ে আছে, রেওয়ায়েত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম, সেটা হচ্ছে যে মানুষের পেট মানে দুনিয়াবি কোনো খাবার তো পূর্ণ করতে পারবে না একমাত্র কবরের মাটি ছাড়া, মৃত্যুর পর, মানে আরেক হাদিসে আছে যে স্বর্ণের যদি দুটো উপত্যকাও তাকে দিয়ে দেওয়া হয় তবু তার চাহিদা পূরণ হবে না। এটা একমাত্র পূরণ করতে পারে কবরের মাটি, অর্থাৎ কবরে যাওয়ার পরেই যদি তার পেট পূর্ণ হয়, তার আকাঙ্ক্ষা লোভ লালসা পূর্ণ হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে ফরমান, এই ফরমানগুলোকে যদি আমরা সামনে রাখি, বিশেষত সমাজে দেখা যায় কিছু মানুষ এমনও রয়েছে যে নামাজ পড়ছে ওজনে কম দিচ্ছে, নামাজ পড়ছে সুদ ঘুষ লেনদেন করছে, নামাজ পড়ছে সে অবৈধ উপার্জনের সাথে জড়িত, নামাজ পড়ছে সে দেখা যাচ্ছে যে অবৈধ সম্পদ অর্জনের সাথে জড়িত। অথচ হাদিসে মোবারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে আর দিন রাত নামাজ পড়ে, তারপরেও তার এক রাকাত নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, অর্থাৎ তার নামাজ কবুল হবে না। তো আমি নামাজ কার জন্য পড়ছি আর কেনই বা আমি হারাম খাচ্ছি, তার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। তো এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে আমাদেরকে সরে আসতে হবে যদি আমরা পরকালে শান্তি চাই,
মুক্তি চাই।
জি জি অবশ্যই।
এখানে আমি যে জিনিসটা একটু ইঙ্গিত করতে চাচ্ছি যে আমাদের দেশীয় রুসুম এই পালন করার জন্য আমরা অসৎ পন্থায় উপার্জন করে থাকি।
আমার ছেলে আমি বিবাহ দিব,
বিবাহ করাবো, মেয়েকে বিবাহ দিব, এর যে রুসুমগুলো, এবং সেখানে আপনার এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার জন্য, বিপদে ফেলার জন্য অসৎ পন্থায় উপার্জন, অসৎ পন্থায় টাকা ইনকাম করে এগুলো দিতে, মানে টেন্ডেন্সি থাকে আমি মেয়ে বিয়ে দিতে হলে এত টাকা
লাগবে,
এগুলো করতে হবে। এখানে একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি জহির ভাই, সেটা হচ্ছে যদি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক কিন্তু ব্যবস্থা করে দেওয়ার মালিক। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মূলত কথা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটা আল্লাহ পাকের দরবারে বলি, সমাজের মধ্যে বিয়ে কিন্তু হচ্ছে, একেবারে ফিরি ফিরিতেও কিন্তু হয়ে যাচ্ছে।
আমাদের টেন্ডেন্সি যে আমি টাকা খরচ করে, বেশি খরচ করে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে,
সুখেটা
ভুল।
আচ্ছা,
কনসেপ্ট ভুল, বরং আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নেই। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আজকে যারা যেই পিতা বা যে ছেলে, আমি পিতার চাইতে যে বর যে বিবাহ করছে আমি তাকে দোষ, তার দিল যদি না চায়, বাবা বলে আমি তো চাই না, বাবা চাইছে, মা চাইছে, এটা ভুল কথা। এটা
নেগ্রোসিনো বলে না, বর বিক্রি হয়ে গেছে,
বিক্রি হয়, আসলে তো বাস্তব। এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে যে টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে সে বিবাহ করছে। বলা হয় আমার ছেলে মাস্টার্স পাস করেছে, এখন 40,000 টাকা বেতন, কি বলো? মানে কোরবানির সময় যেমন গরুর সাজিয়ে গুজিয়ে উঠানো হয়, আমাদের সমাজের মধ্যে আমাদের ছেলেদেরকে আমরা সাজিয়ে গুজিয়ে উঠাচ্ছি, এটা একটা ভুল কনসেপ্ট। আমি বলবো ওই বরকে, আপনি কল্পনা করেন আজকে আপনি বিবাহ করছেন, আপনি বিবাহ করার পর হয়তোবা ধরে নিলেন আপনার প্রথম সন্তান হলো মেয়ে, 18 বছর তো বয়স, ধরে নিন 19 বা 20 বছর পরে আপনার মেয়েকে বিবাহ দিবেন, অপেক্ষা করেন। আজকে যদি আপনি 5 লাখ নিয়ে বিবাহ করে থাকেন, আপনার মেয়েকে বিবাহ দিয়ে 50 লাখ লাগবে, এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। ওই যে আমাদের একটা প্রবাদ আছে না গ্রামের, আলকাসারি ভাই, আগের হাল যেমনে যায় পিছনের হাল তেমনি যায়। এটা আমরা যদি আশা করি যে আমি যৌতুক নিয়ে বিবাহ করব আর আমার মেয়েকে যৌতুক ছাড়া বিবাহ দিব, সম্ভব না। অর্থাৎ আমি যদি ভালো হতে চাই, আমি যদি চাই যে আমার প্রতি দয়া করা হবে, তাহলে প্রথম আমাকে দিয়ে শুরু করতে হবে,
নিজেকে দয়া করতে,
নিজেকে শুরু করতে হবে, নিজেকে দিয়ে দয়া করি। এটা একেবারে আমাদের কনসেপ্টটা ভুলে যাই, এবং একই সাথে সাথে কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন, আমাদের একটা ভুল কনসেপ্ট যে দেন মোহরটা যদি বেশি দেওয়া হয় না,
তাহলে তালাক
ফায়দা দেওয়া হয়, তালাক কম হবে। তালাকের রিপোর্ট বর্তমানে শতকরা 90% মেয়েদের পক্ষ থেকে তালাক। যদি ওই কারণেই হতো যেটা কারণ বলছি আমরা, তাহলে মেয়েদের পক্ষ থেকে 90% তালাক
হতো না,
হতো না, এর উল্টোটার দিক থাকতো। অতএব আমরা যৌতুকের বিরুদ্ধে যেমনভাবে কথা বলি, ঠিক অনুরূপ অধিক পরিমাণে যেই যে সকল অঞ্চলে, যেই সকল এলাকায় দেন মোহর ধরা হচ্ছে, এর ব্যাপারেও আমাদের কথা বলা উচিত।
জি, আমাদের বিষয়ে অসৎ পন্থায় উপার্জন, তো
এটাও তার সাথে রিলেটেড।
হ্যাঁ, রুসুম, রুসুমের দিকে আমি গিয়েছিলাম যে রুসুমকে এস্টাবলিশড করার জন্য অসৎ পন্থায় উপার্জন করা হয়। আসলে দর্শক শ্রোতা, এই শর্ট টাইমে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি না, অনেক পয়েন্ট রয়ে গেছে যেগুলো আমাদের আলোচনা করা উচিত, কিন্তু পারছি না, কারণ সময়ের অভাব, আমাদের ঘড়ি বলছে অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য। তো যেহেতু মাদানী চ্যানেল বাংলার একটা একটা প্রোগ্রামের কিছু টাইম থাকে, কিছু প্যাটার্ন থাকে যেগুলো মেনটেন করে চলতে হয়, তো আমরা আশা করছি যে হয়তো এই অসৎ পন্থায় উপার্জন, হারাম উপার্জনের ক্ষতি, হালাল উপার্জনের লাভ কী রয়েছে, তো এগুলো আমরা সচরাচর শুনেই থাকি, আরও শুনবো, আমরা অনেকে জানিও। তারপরে আমরা কিছু পয়েন্ট ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে এই পয়েন্টগুলোতে আমরা হয়তো কথা বললে কিছুটা হলেও আমাদের দর্শক শ্রোতা আমরা যা রয়েছি সবাই একটু হলেও সচেতন হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অসৎ পন্থায় উপার্জন থেকে বাঁচাক। এই অসৎ পন্থায় উপার্জন আপনাকে আমাকে জাহান্নামের গভীরে নিয়ে যাবে, জান্নাত তো দূরের কথা, আমাদের জাহান্নামের গভীরে নিয়ে যাবে। তো সেজন্য আমরা কে চাই জাহান্নামে যাব, কেউই চাই না, সবাই চাই জান্নাতে যাব। তো সেজন্য আমাদের উচিত যে জান্নাতকে অর্জন করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাককে সন্তুষ্টি করতে হবে, আর এই আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য আমরা অসৎ পন্থায় উপার্জন ছেড়ে দেই। এখনও বাকি রয়েছে, এখনও সময় রয়েছে, এবং যারা অসৎ পন্থা উপার্জন করেছেন, যার যার থেকে নিয়েছেন, তার তার থেকে এগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর নয়তো চক্ষু যখন বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য, আপনি যখন আলামে বারজাখে চলে যাবেন, কবরের জিন্দেগিতে চলে যাবেন, তখন এর হিসাব আপনার কড়ায় কড়ায় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করুন, আল্লাহ তাআলা আমাদের কে জান্নাত নসিব করুন, এবং হালাল পন্থায় উপার্জনের একটা হালাল জরিয়া, উত্তম মাধ্যম আমাদেরকে আফিয়তের সাথে, সহি সালামতের সাথে ব্যবস্থা করে দিক। আমিন বিজাহ নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ পর্বাদ নিয়ে উপস্থিত হব, সাথেই থাকুন, দেখতে থাকুন মাদ্রাসার বাংলা। আসুন আমরা সকলেই দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Arshika Kaaba Madina, Farshika Kaaba Madina, Kaabe ka Kaaba Madina, Jannatul Mawa Madina, Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawa Alaika, Mijadiya Gunagar, Tabu Ummata Mito Mara, Mijadiya Gunagar, Tabu Ummata Mito Mara, Amai Kado Mere Khuna, Madani Madine Wale, Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika.
Assalamu alaika ya Rasulullah. وعلى آلك وأصحابك يا حبيب الله
وعلى آلك وأصحابك
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك لا إله إلا أنت
لا إله إلا
أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت
لا إله
أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।